বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুরিমাত عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت غير متجانف لإثم فإن الله غفور رحيم صدق الله العلي العظيم।
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব, এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা, অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া, আর যা কোনো বেতিমূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দিনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্যে ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শনিবার 26 ফেব্রুয়ারি, 13 ফাল্গুন এবং ফার্সি 7 ইসফান্দ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্জে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে বিশ্ব সংবাদ, এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রুশ বিরোধী প্রস্তাবের বিপক্ষে মস্কোর ভেটো এবং বাংলাদেশে নতুন নির্বাচন কমিশন গঠনে বিএনপির প্রতিক্রিয়া নিয়ে আলাদা দুটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে ইমাম মুসা কাজেম আলাইসালামের শাহাদাত বার্ষিকী উপলক্ষে একটি বিশেষ আলোচনা। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে ইরান ইরাক যুদ্ধের ইতিহাস। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। পাশ্চাত্যের সঙ্গে ভিয়েনা সংলাপে ইরান নিজের রেড লাইনগুলো অতিক্রম করবে না, ল্যাভরভের সঙ্গে টেলিফোন আলাপে জানালেন আবদুল্লাহিয়ান। ইউক্রেনে রুশ সামরিক অভিযানের 3 দিনের মাথায় রাজধানী কিয়েভে প্রবেশ করেছে রাশিয়ার সেনাবাহিনী, নগরীর রাস্তায় রাস্তায় চলছে লড়াই। ইউক্রেনের সামরিক অভ্যুত্থান চালানোর আহ্বান পুতিনের, মস্কোর ইউক্রেন অভিযানের নিন্দায় নিরাপত্তা পরিষদের প্রস্তাবে ভেটো দিল রাশিয়া। এবং আমেরিকার উপর নির্ভর করে ভুল করেছে ইউক্রেন, ওয়াশিংটন কিয়েভকে উস্কে দিয়ে কেটে পড়েছে, মন্তব্য লেবাননের হিজবুল্লাহ নেতার। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, পাশ্চাত্যের সঙ্গে ভিয়েনা সংলাপে তার দেশ নিজের রেড লাইনগুলো অতিক্রম করবে না। তিনি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে এক টেলিফোন আলাপে ইরানের এ নীতি অবস্থান ঘোষণা করেন। বিগত মাসগুলোতে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, চীন ও রাশিয়ার সঙ্গে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা চলছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী চলমান ইউক্রেন সংকট প্রসঙ্গেও কথা বলেন, রাজনৈতিক উপায়ে ইউক্রেন সংকটের সমাধান হবে বলে আশা প্রকাশ করেন আবদুল্লাহিয়ান। তিনি ইউক্রেনে বসবাসরত ইরানি নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এ সময় রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ বলেন, রাশিয়া ভিয়েনায় শুরু থেকেই ইরানের পক্ষ নিয়েছে। তিনি ইউক্রেন প্রসঙ্গে রাশিয়ার অবস্থান ব্যাখ্যা করে বলেন, ইরানি নাগরিকসহ ইউক্রেনে বসবাসরত সকল বিদেশি নাগরিকের নিরাপত্তা রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করা হবে। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়া এবং ইউক্রেনের সামরিক বাহিনীর মধ্যে প্রচণ্ড সংঘর্ষ চলছে। এ অবস্থার মধ্যে প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে কিয়েভ থেকে নিরাপদে উদ্ধার করার প্রস্তাব দিয়েছে আমেরিকা। ইউক্রেনে রাশিয় সামরিক বাহিনীর অভিযান আজ তৃতীয় দিনে পড়েছে, অর্থাৎ তিন দিনের মাথায় রাশিয়ার বাহিনী রাজধানী কিয়েভে প্রবেশ করে এবং সেখানকার রাস্তায় রাস্তায় লড়াই হচ্ছে। অথচ এর আগে গতকাল শুক্রবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেছিলেন, বিশ্বকে একটি দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে। তিনি বলেছিলেন, এই যুদ্ধ প্রলম্বিত হবে এবং বিশ্বে এর দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে। এদিকে ইউক্রেনের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, রাজধানী কিয়েভে প্রচণ্ড গোলাগুলি এবং বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। সংঘর্ষে এ পর্যন্ত 198 জন নিহত ও 1115 জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুটি শিশুও রয়েছে। ইউক্রেনের বর্তমান সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করতে দেশটির সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের এক বৈঠকে এ আহ্বান জানান তিনি। পরিষদের বৈঠকে পুতিন বলেন, আমি ইউক্রেনের সেনা সদস্যদের প্রতি আবারও আহ্বান জানাব যে আপনাদের সন্তান, স্ত্রী ও বয়োবৃদ্ধদের মানব ঢাল হিসেবে ব্যবহার করার সুযোগ নব্য নাজি আর কট্টরপন্থী জাতীয়তাবাদীদের দেবেন না। বৃহস্পতিবার প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে ইউক্রেনে হামলা শুরু হয়। একদিন পরে রাজধানী কিয়েভের উত্তরাঞ্চলে প্রবেশ করে রুশ সেনারা। এ মুহূর্তে তারা রাজধানী শহরের দিকে অগ্রসর হচ্ছে। রাশিয়ার সেনাদের ঠেকাতে সেখানে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। সাধারণ বাসিন্দাদের হাতে তুলে দেওয়া হয়েছে 18,000 মেশিনগান। তবে ইউক্রেনের সামরিক অভিযানের প্রথম দিনটি সফল হয়েছে বলে দাবি করেছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ। ইউক্রেনের রুশ হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনা একটি প্রস্তাবে প্রত্যাশিতভাবেই ভেটো দিয়েছে রাশিয়া। শুক্রবার রাতে পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে উত্থাপিত প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে 11 সদস্য দেশ। বিপক্ষে ভোট দিয়েছে রাশিয়া আর চীন, ভারত ও সংযুক্ত আরব আমিরাত ভোটদানে বিরত ছিল। আগে থেকেই ধারণা করা হচ্ছিল এ ধরনের প্রস্তাব নিরাপত্তা পরিষদে পাশ হবে না, কারণ সেখানকার স্থায়ী সদস্য দেশ রাশিয়া ভেটো ক্ষমতার অধিকারী। প্রস্তাবটি নিয়ে ভোটাভুটির আগে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত দাবি করেন, ইউক্রেন বর্তমানে যে ধরনের আগ্রাসন মোকাবেলা করছে তা প্রতিহত করার জন্যই নিরাপত্তা পরিষদ গঠন করা হয়েছিল। তবে গত দুই দশকে আমেরিকা যে বিশ্বের বিভিন্ন দেশে আগ্রাসন চালিয়ে দখল করে নিয়েছে এবং লাখ লাখ মানুষের প্রাণহানি ঘটিয়েছে, সে বিষয়ের প্রতি মার্কিন রাষ্ট্রদূত কোনো ইঙ্গিত করেননি। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। জেলা শহর এবং আশেপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে রাজধানীর কাউরান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইগের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা এবং র্যাব 8-এর সদস্যরা গতকাল শুক্রবার গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণের ঘটনায় জড়িত রাকিব মিয়া ওরফে ইমন, পিয়াস ফকির, প্রদীপ বিশ্বাস, নাহিদ রায়হান, মোহাম্মদ হেলাল ও তুর্য মহন্তকে গ্রেপ্তার করেছে। র্যাব কর্মকর্তারা জানান, গ্রেপ্তারকৃতরা স্থানীয় একটি অপরাধ চক্রের সদস্য এবং সেটির নেতৃত্বে রয়েছে রাকিব। তারা সবাই গোপালগঞ্জ এবং তার আশেপাশের এলাকার স্থায়ী বাসিন্দা। এই চক্র মাদক সেবন ও জুয়ার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে থানায় আরও মামলা রয়েছে। 23 ফেব্রুয়ারি রাতে একটি ইজিবাইকে করে নবীনবাগ হেলিপ্যাড সংলগ্ন এলাকায় যাওয়ার পথে অপরাধীরা মেয়েটিকে তার বন্ধুর সঙ্গে দেখে গাড়ি থেকে নামিয়ে তাদের নাম পরিচয় জানতে চায়। এক পর্যায়ে তারা বন্ধুকে মারধর করে মেয়েটিকে একটি ভবনে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। এদিকে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ এবং শিক্ষক শিক্ষার্থীদের আন্দোলনে স্থানীয় লোকজনের হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি আজ সকালে বিশ্ববিদ্যালয়ের সামনে টুঙ্গিপাড়া গোপালগঞ্জ সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে। এই মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য AQM মাহবুব বলেন, বাংলাদেশের আর কোনো বিশ্ববিদ্যালয়ে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য এই পৈশাচিক ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। বঙ্গবন্ধুর জন্মভূমি গোপালগঞ্জ থেকে সারা দেশে এ নজির সৃষ্টি করতে হবে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আনিস খানের হত্যার প্রতিবাদে আজ বামপন্থী ছাত্র যুব সংগঠন এসএফআই ডিওয়াইএফআই কর্মী সমর্থকদের বিক্ষোভ প্রদর্শনকে কেন্দ্র করে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি কাঁদানে গ্যাসের সেল নিক্ষেপ করেছে। আজ হাওড়া জেলার পাঁচলায় পুলিশ সুপারের দপ্তর ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে বামেদের ওই প্রতিবাদ মিছিল কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করলে পাল্টা সংঘর্ষ জড়িয়ে পড়ে প্রতিবাদকারীরা। এ সময় পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করা হয় বলে অভিযোগ। মারমুখী জনতাকে নিয়ন্ত্রণে আনতে পুলিশকে কাঁদানে গ্যাসের সেল নিক্ষেপ করতে হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে কার্যত জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। পরে প্রতিবাদী লোকজনকে পুলিশ ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এদিকে ভারতের বিহার রাজ্যের বিজেপি বিধায়ক হরিভূষণ ঠাকুর মুসলিমদের ভোটাধিকার কেড়ে নিয়ে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করার দাবি জানিয়েছেন। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের বিহারের বিজেপি বিধায়ক হরিভূষণ ঠাকুর মুসলিমদের ভোটাধিকার কেড়ে নিয়ে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করার দাবি জানিয়েছেন। তার এই ধরনের মন্তব্যে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন বিধায়ক হরিভূষণ ঠাকুর। এ সময় তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, মিম বিধায়ক দাবি করেছেন দেশের মুসলিমদের তাদের জনসংখ্যার ভিত্তিতে অংশীদারিত্ব দেওয়া উচিত। এ প্রসঙ্গে বিজেপি বিধায়ক হরিভূষণ ঠাকুর বলেন,
1947 में देश का विभाजन हुआ धर्म के नाम पर, उनको दूसरा देश मिल गया, वो दूसरे देश में चले जाए। अगर यहाँ रह रहे हैं तो मैं सरकार से मांग करता हूँ कि उनके वोटिंग राइट को समाप्त कर दिया जाए और वो दूसरे स्तर के नागरिक बनके भारत में रह सके।
তিনি বলেন, 1947 সালে ধর্মের নামে দেশ ভাগ হয়েছিল, সেজন্য ওরা অন্য দেশ পেয়ে গেছে এবং তারা সেখানে চলে যাক। যদি তারা এখানে বাস করে তাহলে আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি তাদের ভোটাধিকার শেষ করে দেয়া হোক এবং তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে ভারতে বাস করতে পারে। এ প্রসঙ্গে মিম বিধায়ক আক্তারুল ইমান পাল্টা জবাবে বলেছেন,
ভারত সবকা হ্যায়, ভারত 135 কোটি হিন্দু মুসলিম শিখ ইসাইও কা হ্যায়, ভারত কিসি সংগঠন কে জরিয়ে সে নেই চল রাহা হ্যায়। ভারত কা জো সংবিধান হ্যায় না কুরআন হ্যায় না পুরাণ হ্যায় না বেদ হ্যায়, ভারত কা জো সংবিধান হ্যায় वो बाबा साहब भीमराव का बनाया हुआ संविधान है, उस संविधान में सबको राइट है।
তিনি বলেন, ভারত সকলের 135 কোটি হিন্দু মুসলিম শিখ খ্রিস্টানের। ভারতের যে সংবিধান সেখানে কোরআন পুরাণ বেদ নেই। ভারতীয় সংবিধান বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের রচিত সংবিধান, ওই সংবিধানে সকলের অধিকার রয়েছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ নির্বাহী পরিষদের প্রধান সৈয়দ হাশিম সাফিউদ্দিন বলেছেন, কোনো কোনো দেশ আমেরিকার উপর ভরসা করে ভুল করে। ইউক্রেন ইস্যুতেও তা প্রমাণিত হয়েছে। ইউক্রেনে চলমান যুদ্ধের বিষয়ে এক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। হিজবুল্লাহর এই নেতা আরও বলেন, আমেরিকা সহ পাশ্চাত্য ইউক্রেনকে উস্কানি দিয়েছে এবং তাদেরকে সহযোগিতা করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু যখনই তারা বুঝতে পেরেছে তাদের স্বার্থ ঝুঁকির মুখে পড়বে তখনই তারা প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে। সাফিউদ্দিন বলেন, যুদ্ধের বিষয়টি অনিবার্য দেখতে পেয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুদ্ধে অংশ নেওয়ার কথা থেকে সরে এসেছেন। এটা আমেরিকার পক্ষ থেকে নতুন কিছু নয়। লেবাননেও কিছু লোকের মাধ্যমে সহিংসতা ও বিশৃঙ্খলা ছড়িয়ে দিয়ে তাদের পেছন থেকে সটকে পড়েছে মার্কিন সরকার। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও পররাষ্ট্রমন্ত্রী সের্গে ল্যাভরভের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ যে নিষেধাজ্ঞা দিয়েছে তা তীব্র নিন্দা জানিয়েছে মস্কো। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এ নিষেধাজ্ঞাকে রাশিয়ার মোকাবেলায় পাশ্চাত্যের অক্ষমতার লক্ষণ বলে মন্তব্য করেছেন। ইউ এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেল শুক্রবার রাতে ব্রাসেলসে ইইউ এর পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক পরিষদের বৈঠকের পর বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও পররাষ্ট্রমন্ত্রী সের্গে ল্যাভরভকে নিষেধাজ্ঞার তালিকায় ফেলেছে ইইউ। বোরেল আরও বলেন, ইউক্রেনের আগ্রাসন চালানোর কারণে পুতিন ও ল্যাভরভের পাশাপাশি রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ দুমার সব সদস্যের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ওদিকে ইইউকে অনুসরণ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও শীঘ্রই পুতিন ও ল্যাভরভের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ঘোষণা দেবেন বলে জানিয়েছেন হোয়াইট হাউজের মুখপাত্র জেন স্যাকি। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্টসে এবং সৌদি আরবে 9870 কিলোহার্টসে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইউক্রেনে রুশ হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনা একটি প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া। নিরাপত্তা পরিষদে ব্যর্থ হওয়ার পর পাশ্চাত্যের দেশগুলো এখন ইউক্রেনে রাশিয়ার হামলার বিষয়টি জাতিসংঘ সাধারণ পরিষদে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এ সম্পর্কে দৃষ্টিপাতে প্রথমে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন রেজওয়ান হোসেন।
ইউক্রেনে রুশ হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনা একটি প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া। শুক্রবার রাতে পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে উত্থাপিত প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে 11টি সদস্য দেশ, বিপক্ষে ভোট দিয়েছে রাশিয়া। আর চীন, ভারত ও সংযুক্ত আরব আমিরাত ভোট দানে বিরত ছিল। নিরাপত্তা পরিষদে যে কোনো প্রস্তাব পাশ করতে হলে 15 সদস্যের মধ্যে অন্তত 9টি দেশের সমর্থনের প্রয়োজন হয় এবং নিরাপত্তা পরিষদের স্থায়ী 5টি দেশের কেউ বিরোধিতা করতে পারবে না। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ওয়াসিলি নাভানজিয়া বলেছেন, ইউক্রেন সরকারের রুশ বিরোধী কঠোর অবস্থানের কারণেই রাশিয়া নিরাপত্তা পরিষদে উত্থাপিত নিন্দা প্রস্তাবে ভেটো দিয়েছে। তিনি আরও বলেছেন, রাশিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চায় না, কিন্তু দোনবাস অঞ্চলের জনগণকে রক্ষার জন্য এবং ওই এলাকাকে ইউক্রেন থেকে আলাদা করার জন্য সামরিক অভিযান চালাতে হয়েছে, যেমনটি ধারণা করা হচ্ছিল। মার্কিন নেতৃত্বে পাশ্চাত্য আন্তর্জাতিক অঙ্গনে রাশিয়াকে কোণঠাসা করার এবং রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক পদক্ষেপ নিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে। এ অবস্থায় আমেরিকা ও তার মিত্রদের নিন্দা প্রস্তাবে ভেটো দিয়ে রাশিয়া তাদের সেসব প্রচেষ্টাকে ব্যর্থ করে দিল। প্রকৃতপক্ষে পূর্ব অভিমুখে ন্যাটো জোটের শক্তি বাড়ানোর জন্য পাশ্চাত্যের অব্যাহত পীড়াপিড়ি এবং রাশিয়ার প্রতিবেশী দেশগুলোকে, বিশেষ করে ইউক্রেনকে, ন্যাটো জোটে অন্তর্ভুক্তির বিষয়ে রাশিয়া বহুবার পাশ্চাত্যকে সতর্ক করে দিয়েছিল। এরপরও আমেরিকা ও তার মিত্ররা রাশিয়াকে দুর্বল, অবরুদ্ধ ও নিয়ন্ত্রণে রাখতে এবং রাশিয়াকে ভেঙে টুকরো টুকরো করার চেষ্টা অব্যাহত রাখে। জাতিসংঘের রুশ প্রতিনিধি ওয়াসিলি নাভানজিয়া বলেছেন, পাশ্চাত্য ইউক্রেনকে এ অঞ্চলে তাদের ভূরাজনৈতিক লক্ষ্য অর্জনের গুটি হিসেবে ব্যবহার করছে। পর্যবেক্ষকরা বলছেন, পাশ্চাত্যের দেশগুলো নিরাপত্তা পরিষদে ব্যর্থ হওয়ার পর এখন ইউক্রেনে রাশিয়ার হামলার বিষয়টি জাতিসংঘ সাধারণ পরিষদে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সাধারণ পরিষদে 51টি দেশ রয়েছে, যাদের বেশিরভাগই হচ্ছে পাশ্চাত্য ও আরবের দেশগুলো। নিরাপত্তা পরিষদে রুশ বিরোধী নিন্দা প্রস্তাবে রাশিয়া ভেটো দেওয়ার পরপরই ওই দেশগুলো এক যৌথ বিবৃতিতে বলেছে, রুশ হামলার বিষয়টি সাধারণ পরিষদেও উত্থাপন করা হবে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে নজর দিচ্ছি বাংলাদেশের দিকে। সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আওয়ালকে প্রধান নির্বাচন কমিশনার করে গ্যাজেট প্রকাশ করেছে সরকার। তবে নতুন গঠিত নির্বাচন কমিশন নিয়ে বিএনপির আগ্রহ নেই বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আওয়ালকে প্রধান নির্বাচন কমিশনার করে গেজেট প্রকাশ করেছে সরকার। আজ শনিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই গেজেট জারি করা হয়। নতুন কমিশনে 4 নির্বাচন কমিশনার নিয়োগ হয়েছেন। অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আহসান হাবিব খান, সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর ও আনিসুর রহমান। তবে নতুন গঠিত নির্বাচন কমিশন নিয়ে বিএনপির আগ্রহ নেই বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত গেজেট প্রকাশের পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল এমন মন্তব্য করেছেন। তিনি বলেছেন, আমরা আগেও বলেছি, এখনও পরিষ্কার করে বলছি, শুধু নির্বাচন কমিশন নয়, আওয়ামী লীগ যা কিছু করবে সব তাদের নিজেদের লোকদের দিয়ে করবে। ওদিকে আজ জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন মায়া বলেছেন, আগামী জাতীয় নির্বাচন সংবিধান মেনে যথাসময়ে অনুষ্ঠিত হবে, অন্য পথে ক্ষমতায় যাবার কোনো সুযোগ নেই।
নির্দিষ্ট সময়ে নির্বাচন হবে, একদিন আগে হবে না, একদিন পরে হবে না।
এর আগে আজ রাজধানীতে বিএনপির উদ্যোগে পিলখানা ট্র্যাজেডি স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন যারা সরকারে আছে তাদের জনপ্রতিনিধিত্ব করার কোনো অধিকার নেই, তারা নির্বাচিত জনপ্রতিনিধি নন। এ কারণে আমরা বলে আসছি, এই ভয়াবহ ফ্যাসিস্ট শক্তি যারা মানুষের সমস্ত অধিকারগুলো হরণ করে নিয়েছে, আমাদের ভোটের অধিকার, বাঁচার অধিকার, কথা বলার অধিকার কেড়ে নিয়েছে, যাদের কারণে আমাদের বিশ্ব দরবারে লজ্জিত হতে হচ্ছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
সমস্ত রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করে, সমস্ত দেশপ্রেমিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করে, ব্যক্তিদেরকে ঐক্যবদ্ধ করে আজকে আমাদেরকে এই ভয়াবহ ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, তাদেরকে পরাজিত করতে হবে।
এছাড়া আজ শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বিএনপির জ্যেষ্ঠ নেতারা বলেছেন, দেশে গণতন্ত্র চর্চা ফিরিয়ে এনে সাধারণ মানুষের অধিকার ফেরাতে রাজপথে আন্দোলনের কোনো বিকল্প নেই, সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে, সবাইকে আন্দোলনের প্রস্তুতি নিতে হবে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে ইমাম মুসা কাজিম আলাইহিসসালামের শাহাদত বার্ষিকী উপলক্ষে একটি বিশেষ আলোচনা।
হযরত মুসা কাজিম আলাইহিসসালামের শাহাদত বার্ষিকী। পঁচিশে রজব ইসলামের ইতিহাসের গভীর শোকাবহ দিন, কারণ 183 হিজরির এই দিনে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র আহলে বাইত আলাইহিমুসসালাম ও নিষ্পাপ ইমাম কুলের সদস্য সৎকর্মশীলদের অন্যতম নেতা নবী রাসূলদের উত্তরসূরি ও পরিপূর্ণ মহামানব হজরত ইমাম মুসা কাজিম আলাইহিসসালাম শাহাদাত বরণ করেন। হজরত ইমাম মুসা কাজিম আলাইহিসসালামের শাহাদাত বার্ষিকী উপলক্ষে তাঁর সামনে পেশ করছি অসংখ্য সালাম ও দরুদ এবং সবাইকে জানাচ্ছি গভীর সমবেদনা। অনুষ্ঠান উপস্থাপনায় আজ আপনাদের সঙ্গে রয়েছে আমি নাসির মাহমুদ
এবং আমি রেজওয়ান হোসেন। ইমাম মুসা ইবনে জাফর আল কাজিম আলাইহিসসালাম জন্ম নিয়েছিলেন 128 হিজরির 7 সফর তথা খ্রিস্টীয় 745 সনের 10 নভেম্বর মক্কা ও মদিনার মধ্যবর্তী আবওয়া এলাকায়। তার পিতা ছিলেন বিশ্ববিশ্রুত ইমাম হজরত জাফর সাদিক আলাইসাল্লাম, আর মায়ের নাম ছিল হামিদা সালামুল্লাহি আলাইহা। রাগ দমনে এবং ধৈর্য ধারণের ক্ষেত্রে ইমাম মুসা কাজিম আলাইসাল্লামের অশেষ ক্ষমতা দেখে স্তম্ভিত হতো তৎকালীন জালিম শাসক গোষ্ঠী। অশেষ ধৈর্যের জন্যই এই মহান ইমামকে বলা হতো কাজিম। তিনি ছিলেন পিতা ইমাম জাফর সাদিক আলাইসাল্লামের মতোই নির্ভীক ও ন্যায়পরায়ণ এবং জুলুমের বিরুদ্ধে সোচ্চার। পিতার মহৎ গুণগুলোর সবই অর্জন করেছিলেন ইমাম মুসা কাজিম আলাইসাল্লাম। তার 35 বছরের ইমামতির জীবনের প্রায় পুরোটাই কেটেছে কারাগারে ও নির্বাসনে।
ইমাম মুসা কাজিম আলাইসাল্লাম আব্বাসীয় শাসকদের শত অত্যাচার ও নিপীড়ন এবং কারাদণ্ড ও নির্বাসন সত্ত্বেও ইসলামের সঠিক শিক্ষা প্রচারের আন্দোলন অব্যাহত রাখেন। এ আন্দোলনের যে বিশেষ ধারা তাঁর মহান পিতা ইমাম জাফর সাদিক আলাইসাল্লাম শুরু করেছিলেন, তা আরও বিকশিত হয়েছিল পুত্রের প্রজ্ঞা, কৌশল ও ত্যাগ তিতিক্ষাপূর্ণ অধ্যবসায়ের সুবাদে। বিশেষ করে পবিত্র কোরআনের প্রকৃত তাফসির ও হাদিস বর্ণনা তাঁর মাধ্যমে আরও বিকশিত হয়। ইমাম তাঁর অনুসারীদেরকে জ্ঞান অর্জনের জন্য অশেষ অনুপ্রেরণা যোগাতেন। তিনি বলতেন, জ্ঞান মৃত আত্মাকে জীবিত করে, যেমনটি বৃষ্টি জীবিত করে মৃত ভূমিকে।
আব্বাসীয় শাসকদের বিভ্রান্ত ও দুর্নীতিগ্রস্ত চালচলন যে ইসলামের সম্পূর্ণ বিপরীত ধারা, পিতার মতোই তা তুলে ধরেছিলেন ইমাম মুসা কাজিম আলাইসাল্লাম। তাই ভীত সন্ত্রস্ত আব্বাসীয় শাসকরা চাইতেন না জনগণের সঙ্গে ইমামের যোগাযোগ বৃদ্ধি পাক। তারা জনগণের উপর নবীবংশের ক্রমবর্ধমান প্রভাব ঠেকানোর জন্য যে কোনো ধরনের প্রতারণা, প্রচারণা, বর্বরতা ও নৃশংসতার আশ্রয় নিতে দ্বিধাবোধ করত না। এমনকি বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত এবং তাদের অনুসারীদের উপর জুলুম ও নৃশংস আচরণের ক্ষেত্রে আব্বাসীয়রা উমায়াদের চেয়েও বেশি অগ্রসর হয়েছিল। যদিও তাদের নেতৃত্বে সংঘটিত উমাইয়া বিরোধী আন্দোলন জনসমর্থন পেয়েছিল এই প্রতিশ্রুতির কারণে যে ইসলামী খেলাফতের সমাসীন করা হবে বিশ্বনবীর আহলে বাইতকে। আব্বাসীয়রা ইমাম জাফর সাদিক ও ইমাম মুসা কাজিম সহ নবীবংশের বেশ কয়েকজন ইমামকে শহীদ করেছিল।
ইমাম মুসা কাজিম আলাইসাল্লাম তাঁর বন্দী অবস্থার কঠিনতম সময়েও বিচক্ষণতা, বীরত্ব এবং সংগ্রামী ও আপোষহীন মনোভাব ত্যাগ করেননি। এদিকে হারুন এটা বুঝতে পেরেছিল যে ইমাম যখনই উপযুক্ত সুযোগ পাবেন তখনই স্বয়ং বিপ্লব করবেন কিংবা তাঁর সঙ্গীদেরকে আন্দোলনের নির্দেশ দেবেন, ফলে তার হুকুমতের পতন হবে অনিবার্য। তাই আপোষহীন এই ইমামের প্রাণনাশের সিদ্ধান্ত নেয়। ইমাম মুসা ইবনে জাফর আলাইহিসসালামকে বসরায় ঈসা ইবনে জাফর নামক এক জল্লাদের কারাগারে এক বছর বন্দী রাখা হয়। সেখানে ইমামের উত্তম চরিত্র জাফরের উপর এমন প্রভাব রাখে যে ওই জল্লাদ হারুনের কাছে এক লিখিত বার্তায় জানিয়ে দেয় যে তাকে আমার কাছ থেকে ফিরিয়ে নাও, নতুবা আমি তাকে মুক্ত করে দেব।
এরপর ইমাম কাজিম আলাইহিসসালামকে এক কারাগার থেকে বারবার অন্য কারাগারে স্থানান্তর করা হয়। এর কারণ ছিল এটা যে হারুন প্রতিবারই কারা প্রহরীকে নির্দেশ দিত ইমামকে গোপনে হত্যা করার, কিন্তু তাদের কেউই রাজি হয়নি এই কাজ করতে। অবশেষে সান্দি 55 বছর বয়স্ক ইমামকে বিষ প্রয়োগ করতে রাজি হয়। বিষ প্রয়োগের 3 দিন পর তিনি শাহাদাত বরণ করেন। হারুন ইমামকে শহীদ করার আগে একদল গণ্যমান্য ব্যক্তিকে কারাগারে উপস্থিত করেছিল যাতে তারা সাক্ষ্য দেয় যে ইমাম কাজিম আলাইসাল্লাম স্বাভাবিকভাবেই মারা গেছেন। কিন্তু ওই সাক্ষীরা যখন ইমামের দিকে তাকিয়েছিল তখন তিনি বিষের তীব্রতা ও বিপন্ন অবস্থা সত্ত্বেও তাদেরকে বললেন, আমাকে 9টি বিষযুক্ত খুরমা দিয়ে বিষ প্রয়োগ করা হয়েছে, আগামীকাল আমার শরীর সবুজ হয়ে যাবে এবং তারপর দিন আমি ইহজগৎ থেকে বিদায় নেব।
ইমাম মুসা কাজিম আলাইহিসসালামের মহানুভবতা,
নম্রতা, সহিষ্ণুতা ও দানশীলতা ছিল শত্রুদের কাছেও সুবিদিত। তত্ত্বীয় ও জ্ঞান ও গর্ভ বিতর্কে ইমামের ঐশী জ্ঞান, বিস্তৃত চিন্তাশক্তি ও সংশ্লিষ্ট বিষয়ের উপর পরিপূর্ণ দখল ফুটে উঠত। তিনি যে কোনো প্রশ্নের সঠিক, পরিপূর্ণ এবং প্রশ্নকারীর বোধগম্যতার আলোকে জবাব দিতেন। তাঁর প্রেমময় ইবাদত ছিল সাধকদের জন্য আদর্শ। মদিনার অধিবাসীরা ইমাম মুসা কাজিম আলাইহিসসালামকে জাইনুল মুতাহাজ্জিদিন অর্থাৎ রাত্রি জাগরণকারীদের সৌন্দর্য উপাধিতে ভূষিত করেছিল। এই মহান ইমাম এত সুন্দর ও সুললিত কণ্ঠে কোরআন তিলাওয়াত করতেন যে যে কেউ তা শুনে কেঁদে ফেলত। ইমাম মুসা কাজিম আলাইহিসসালামের মাধ্যমে অনেক মুজেজা বা অলৌকিক ঘটনা সংঘটিত হয়েছে। একবার এক বিধবা মারা গেলে তার শিশুরা যখন কাঁদতে থাকে, তখন এই মহান ইমাম আল্লাহর কাছে প্রার্থনার মাধ্যমে ওই বিধবাকে জীবিত করেন। ইমামের কারারক্ষী মুসাইব বলেছে,
শাহাদাতের তিন দিন আগে ইমাম আমাকে ডাকিয়ে এনে বলেন, আমি আজ রাতে মদিনা যাব যাতে আমার পুত্র ইমাম আলী ইবনে মুসা রেজা আলাইহিসসালামের কাছে ইমামতের দায়িত্ব দিয়ে যেতে পারি। আমি বললাম, এত সব প্রহরী বা কারারক্ষী, তালা ও শেকল থাকার পরও আপনি কি আশা করেন যে এখান থেকে আপনাকে বের হতে দেওয়ার সুযোগ দেয়া হবে? ইমাম বললেন, হে মুসাইব, তুমি কি মনে করো আমাদের ঐশী বা খোদাই শক্তি কম? আমি ঠিক সেই ইসমে আজমে ইলাহি দিয়ে, যা দিয়ে হযরত সুলাইমান আলাইহিসসালামের মন্ত্রী বিলকিসের প্রাসাদকে চোখের এক পলক ফেলার সময়ের মধ্যেই ইয়েমেন থেকে ফিলিস্তিনে নিয়ে এসেছিল, আল্লাহকে ডাকবো ও মদিনায় যাব। হঠাৎ দেখলাম যে ইমাম একটি দোয়া পড়লেন ও অদৃশ্য হয়ে গেলেন, আর কিছুক্ষণ পর ফিরে এলেন এবং নিজের হাতেই কারাগারের শেকলগুলো দিয়ে নিজের পা মুবারক বাঁধলেন। এরপর ইমাম মুসা কাজিম আলাইহিসসালাম বললেন, আমি তিন দিন পর দুনিয়া থেকে বিদায় নেব। শুনে আমি কাঁদতে লাগলাম। ইমাম বললেন, কেঁদো না, জেনে রাখো আমার পর আমার ছেলে আলী ইবনে মুসা রেজা তোমাদের ইমাম বা নেতা।
ইমাম মুসা কাজিম আলাইহিসসালামের বরকতময় একটি বাণী শুনিয়ে শেষ করব আজকের এই আলোচনা। খোদা পরিচিতির পরে আল্লাহর নৈকট্য লাভের সর্বোত্তম পন্থা হল নামাজ। বাবা মায়ের প্রতি সদাচরণ এবং হিংসা, স্বেচ্ছাচার, অহংকার ও দাম্ভিকতা পরিহার করা।
বিশেষ আলোচনাটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, 26 ফেব্রুয়ারি শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিরোনাম, এক শহর দখলে নিল রাশিয়া, লাল পতাকা দিয়ে স্বাগত জানালো কয়েকজন। দৈনিক প্রথম আলো, ইফটিজিং এর প্রতিবাদ করায় গোপালগঞ্জের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে গণধর্ষণ, দৈনিক মানব জমিন, বন্ধ হচ্ছে না করোনা টিকার প্রথম ডোজ, স্বাস্থ্যমন্ত্রী দৈনিক ইত্তেফাক, প্রথমবারের মতো রেসপন্স ফোর্স মোতায়েন করছে ন্যাটো, দৈনিক যুগান্তর, কিয়েভে আঘাত হানল দুই ক্ষেপণাস্ত্র, দৈনিক কালের কণ্ঠ, ইউক্রেনে অস্ত্র পাঠাতে $600 মিলিয়ন স্মারকে সই করলেন বাইডেন, দৈনিক বাংলাদেশ প্রতিদিন। এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম। সিবিআই তদন্তের দাবিতে প্রাণনাশের হুমকির ঘটনায় আমতা থানায় অভিযোগ আনিসের দাদার, দৈনিক সংবাদ প্রতিদিন। রুশ ফৌজের অগ্রগতি ঠেকাতে 2500 বছরের পুরনো চীনা রণনীতি ইউক্রেনের, দৈনিক আনন্দবাজার পত্রিকা। ইউক্রেনের পশ্চিমে থাকুন, আটকে পড়া ভারতীয়দের বার্তা দূতাবাসের, দৈনিক আজকাল।
শ্রোতা বন্ধুরা, এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত জানিয়ে দিচ্ছি। দৈনিক প্রথম আলো এক খবরে লিখেছে, কোনো প্রতিরোধ ছাড়াই ইউক্রেনের মেলিটপোল শহর দখল করে নিয়েছে রাশিয়ার সেনারা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সাংবাদিকদের আজ এমন কথা জানায়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনের আজোভস্কয়ের জনবহুল এলাকার কাছে নামার পর স্থানীয় সময় 26 ফেব্রুয়ারি সন্ধ্যায় রাশিয়ার সেনাদের একটি দল কোনো প্রতিরোধ ছাড়া মেলিটপোলে প্রবেশ করে। শহরে টহলরত রুশ সেনাদের স্বাগত জানাচ্ছে বাসিন্দারা। প্রাপ্তবয়স্ক অনেকে লাল পতাকা নিয়ে রাস্তায় নামেন। এদিকে প্রথম আলোর ভিন্ন একটি শিরোনামে বলা হয়েছে, ইউক্রেন থেকে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিরাপদে সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র সরকার, তবে জেলেনস্কি সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। কয়েকটি মার্কিন সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।
দৈনিক যুগান্তরের শিরোনামের খবরে বলা হয়েছে, রাশিয়ার ইউক্রেন আগ্রাসন মোকাবেলায় প্রতিরক্ষা ব্যবস্থার জোরদারে নেটো জোট এই প্রথমবারের মতো দ্রুত পাল্টা ব্যবস্থা গ্রহণের মতো রেসপন্স ফোর্স মোতায়েন করছে বলে জানিয়েছেন নেটো প্রধান জেন্স স্টোলটেনবার্গ। খবর ফক্স নিউজের। শুক্রবার নেটো নেতাদের অংশগ্রহণে এক ভিডিও সম্মেলনের পর স্টোলটেনবার্গ বলেন, বর্তমানে একটি ঘোলাটে পরিস্থিতি বিরাজ করছে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইউক্রেন বাহিনী সাহসিকতার সঙ্গে লড়াই করে যাচ্ছে এবং তারা সত্যিকার অর্থে আগ্রাসী রুশ বাহিনীকে প্রতিরোধে সফল হয়েছে। তিনি বলেন, ব্যাপক পরিসরে রাশিয়ার ইউক্রেন আগ্রাসন চলছে। তারা রাজধানী কিয়েভের দিকে অগ্রসর হচ্ছে এবং মস্কো বলেছে ইউক্রেন সরকারের পরিবর্তন করা হচ্ছে তাদের উদ্দেশ্য। স্টোলটেনবার্গের সতর্কবাণী হচ্ছে, ক্রেমলিনের আগ্রাসনে নন নেটো সদস্য দেশ ইউক্রেনের পাশের ইউরোপের সীমান্ত নিরাপত্তার ক্ষেত্রে এক নতুন স্বাভাবিক হুমকি সৃষ্টি করেছে।
বন্ধ হচ্ছে না করোনা টিকার প্রথম ডোজ, বলেছেন স্বাস্থ্যমন্ত্রী। দৈনিক ইত্তেফাক এই শিরোনামের খবরে লিখেছে, করোনার প্রথম ডোজ টিকা দেওয়া বন্ধ হচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, দ্বিতীয় ও তৃতীয় ডোজের সঙ্গে প্রথম ডোজের টিকা কার্যক্রম চলমান থাকবে। আজ শনিবার রাজধানীতে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। এর আগে গত 15 ফেব্রুয়ারি মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশিদ আলম ঘোষণা করেছিলেন, 26 ফেব্রুয়ারির পর করোনার টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ করা হবে।
বাংলাদেশ প্রতিদিনের শিরোনামের খবরে বলা হয়েছে, ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে এই হামলা শুরু হয়। রাশিয়া ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে। এদিকে পরিস্থিতি বিবেচনায় বড় সিদ্ধান্তে উপনীত হলো পশ্চিমা দেশগুলো। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ মোট 28 দেশ ইউক্রেনকে অস্ত্রসহ অন্যান্য সহায়তা দিতে সম্মত হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে জরুরি অস্ত্র সহায়তা দিতে একটি $600 মিলিয়ন স্মারকে স্বাক্ষর করেছেন।
দৈনিক মানবজমিনের এক খবর, গোপালগঞ্জ সদরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে গণধর্ষণের ঘটনায় জড়িত 6 জনকে গোপালগঞ্জের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন রাকিব মিয়া ওরফে ইমন, পিয়াস ফকির, প্রদীপ বিশ্বাস, নাহিদ রায়হান, মোহাম্মদ হেলাল, তুর্য মহন্ত। র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র্যাব ৮ শুক্রবার গোপালগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করে। র্যাব বলেছে, ইভটিজিং এর প্রতিবাদ করায় জোরপূর্বক তুলে নিয়ে ওই শিক্ষার্থীকে গণধর্ষণ করা হয়। জড়িতরা পেশাদার অপরাধী, তাদের প্রত্যেকের বিরুদ্ধে নানা অপরাধে জড়িত থাকায় একাধিক মামলা রয়েছে, তবে তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। শনিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি। খ্রিস্টপূর্ব 5ম শতকে চীনা সমর বিশারদ সানজু তার আর্ট অফ ওয়ারে লিখে গিয়েছিলেন প্রবলতর প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই এমন কৌশলের কথা। 1882 সালে নেপোলিয়নের রাশিয়া আক্রমণের সময় যার রুশ সম্রাট প্রথম আলেকজান্ডারের সেনা প্রথম
হাতে কলমে প্রয়োগ করেছিল সেই নীতি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার বাহিনীর আগ্রাসন প্রতিরোধে একই কৌশল নিয়েছিলেন সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট জোসেফ স্টালিন। এবার রুশ বাহিনীর ত্রিমুখী হানা ঠেকাতে সেই পোড়ামাটি যুদ্ধ কৌশলেই নিয়েছে ইউক্রেন সেনা। শক্তিশালী শত্রু সেনার অগ্রগতি শ্রদ্ধ করাই পোড়ামাটি নীতির মূল কথা। পিছু হটার সময় রাস্তা, সেতু, সম্ভাব্য বাসস্থান এবং রসদের উৎস নষ্ট করে দেয়া তার অন্যতম অঙ্গ। উদ্দেশ্য একটাই, বারবার বাধা পেয়ে শত্রুর আগ্রাসনের গতি কমলে পরবর্তী পর্যায়ের প্রতিরোধ গড়ে তোলার জন্য সময় পাওয়া যায়। হানাদার বাহিনীর মনোবলও ধাক্কা খাওয়ার সম্ভাবনা থাকে।
দৈনিক সংবাদ প্রতিদিনের এক খবরে লেখা হয়েছে, সিবিআই তদন্তের দাবিতে প্রাণনাশের হুমকি ফোনের ঘটনায় পুলিশের দ্বারস্থ আনিস খানের দাদা। আমতা থানায় অভিযোগ দায়ের করলেন সাবির খান। তার দাবি, ওসি কিঙ্কর মণ্ডলের পরামর্শ মতোই থানায় অভিযোগ দায়েরের সিদ্ধান্ত। গত 18 ফেব্রুয়ারি রাতে ছাত্রনেতা আনিস খানকে খুন করা হয় বলে অভিযোগ। পুলিশের পোশাক পরিহিত একজন সহ মোট 4 জন এদিন ছাত্রনেতার বাড়িতে আসে বলেই দাবি। তাই প্রথম থেকেই পুলিশি তদন্তের উপর আস্থা নেই বলেই দাবি আনিসের বাবা সালাম খানের। সিবিআই তদন্তের দাবিতে সরব তারা। আনিসের দাদার বক্তব্য অনুযায়ী, সিবিআই তদন্তের দাবিতে অনড় থাকায় তাকে ফোনে হুমকি দেওয়া হয়। আনিসের বাবা সালাম এবং তার দাদা সাবিরকে খুন করার হুমকি দেওয়া হয় বলেই অভিযোগ।
দৈনিক আজকাল পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, হাজার হাজার ভারতীয় নাগরিক আটকে রয়েছে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে। তাদের দেশে ফেরাতে তৎপর হল এয়ার ইন্ডিয়া। এয়ার ইন্ডিয়ার একটি বিমান ইতিমধ্যে রওনা দিয়েছে, আরও 2টি যাবে রোমানিয়া এবং পোল্যান্ডে। ভারতীয়দের ওই 2 দেশ হয়ে ফেরানোর চেষ্টা চলছে বলে খবর। এদিকে আটকে পড়া ভারতীয়দের নতুন পরামর্শ দিল ইউক্রেনের ভারতীয় দূতাবাস। তারা জানিয়েছে, ইউক্রেনের পশ্চিম দিকে থাকা এখন নিরাপদ, সেই সঙ্গে তাদের কোনো সীমান্ত চৌকির দিকে যেতে নিষেধ করা হয়েছে। রাশের আক্রমণের পর ইউক্রেনের অবস্থা এখন সংকীর্ণ। শিশুদের নিয়ে দেশ ছেড়ে পালাচ্ছেন মহিলারা। সক্ষম পুরুষদের দেশে থেকে যেতে হচ্ছে, কারণ তাদের সেনাবাহিনীতে নিয়োগ করা হতে পারে। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেই ফেঁসে রয়েছেন ভারতীয় নাগরিকরা, যাদের মধ্যে বেশিরভাগই পড়ুয়া। শ্রোতা বন্ধুরা, কথাবার্তা আজকের আসর এখানেই গুটি নিচ্ছি।
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে ইরান ইরাক যুদ্ধের ইতিহাস শীর্ষক ধারাবাহিক আলোচনা।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
শ্রোতা বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। গত আসরে আমরা দক্ষিণ ফ্রন্টে ইরানের কাছে পরাজিত হওয়ার পর ইরাকের পক্ষ থেকে 598 নম্বর প্রস্তাব মেনে নিতে বাধ্য হওয়া সম্পর্কে আলোচনা করেছি। আজকের আসরে আমরা সাদ্দামের পক্ষ থেকে যুদ্ধবিরতি মেনে নেওয়ার পর ইরান ও ইরাকের মধ্যে শুরু হওয়া আলোচনার সম্পর্কে কথা বলব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইরাকের সাদ্দাম সরকার যুদ্ধবিরতি মেনে নেওয়ার পরবর্তী প্রায় 1.5 বছর বাগদাদ ও তেহরানের মধ্যকার আলোচনায় তেমন কোনো অগ্রগতি হয়নি। কারণ ইরাকি স্বৈরশাসক 8 বছর ধরে যুদ্ধ চালিয়ে যা কিচ্ছু অর্জন করতে ব্যর্থ হয়েছিলেন, তার সব কিচ্ছু এই আলোচনার মাধ্যমে অর্জন করতে চেয়েছিলেন। কিন্তু দেড় বছর পর হঠাৎ করে সাদ্দাম তার অবস্থান পরিবর্তন করে অনেকটা নমনীয় আচরণ করতে শুরু করেন। ইরাকি শাসক 1990 সালের 21 এপ্রিল ইরানের সর্বোচ্চ নেতা ও প্রেসিডেন্টের কাছে চিঠি লিখে দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে সরাসরি আলোচনার প্রস্তাব করেন। তিনি ইরান ও ইরাকের মধ্যকার মতবিরোধ দূর করার জন্য মক্কা মোকাররমা বা অন্য কোন স্থানে এ আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেন।
সাদ্দাম তার চিঠিতে লেখেন, আমার দৃষ্টিতে আমরা যদি সরাসরি আলোচনায় বসি তখন ইরাক ও ইরান যা কিছুকে নিজেদের অধিকার মনে করে তার সবই অর্জন করা সম্ভব। আমার মনে হয় আলোচনার প্রাথমিক প্রস্তুতি হিসেবে ইরাকের পক্ষ থেকে তেহরানে একজন প্রতিনিধি এবং ইরানের পক্ষ থেকে বাগদাদে একজন প্রতিনিধি নিযুক্ত হবেন। সাদ্দামের এই চিঠির জবাবে ইরানের তৎকালীন প্রেসিডেন্ট হাশেমি রাফসানজানি 1990 সালের 2 মে ইরাকি শাসক সাদ্দামকে লেখেন, আপনার চিঠিতে যা কিছু লেখা হয়েছে তা যদি 8 বছর আগে লিখতেন এবং সীমান্তে সৈন্য পাঠানোর পরিবর্তে এই চিঠিটি পাঠাতেন তাহলে ইরান ও ইরাক সহ মুসলিম বিশ্বের এত অপূরণীয় ক্ষতি হতো না।
প্রেসিডেন্ট রাফসানজানি দুই দেশের মধ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে উত্থাপন করা যে কোনো প্রস্তাব মেনে নিতে তেহরানের প্রস্তুতির কথা জানিয়ে বলেন, এখনও ইরাকের দখলে ইরানের কিছু ভূখণ্ড থাকার কারণে দুই দেশের মধ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আশা সুদূর পরাহত বলে মনে হচ্ছে। ইরানের প্রেসিডেন্ট বিগত 8 বছরের যুদ্ধের অভিজ্ঞতার কথা স্মরণ করে সাদ্দামকে বলেন, চাপিয়ে দেয়া 8 বছরের যুদ্ধ সবচেয়ে আশাহত ব্যক্তিকেও একথা শিখিয়েছে যে ইরানের মুসলিম জনগোষ্ঠীর আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে যে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে তাকে সামরিক আগ্রাসন চালিয়ে দুর্বল করা যাবে না। প্রেসিডেন্ট রাফসানজানি সাদ্দামকে লেখা চিঠিতে আরো বলেন, দুই দেশের প্রেসিডেন্টদের মধ্যে আলোচনার আগে ইরান ও ইরাকের প্রতিনিধিরা তৃতীয় কোনো দেশে আলোচনায় বসুক এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 598 নম্বর প্রস্তাবের ভিত্তিতে মতবিরোধ নিরসনের চেষ্টা করুক।
ইরানের জবাব পাওয়ার পর সাদ্দাম 1990 সালের 19 মে ইরানের কাছে আরেকটি চিঠি পাঠান। ওই চিঠিতে তিনি জেনেভায় ইরান ও ইরাকের রাষ্ট্রদূতদের মধ্যে সরাসরি আলোচনার প্রস্তাব দেন এবং একই সঙ্গে দুদেশের শীর্ষ নেতাদের সাক্ষাতের দাবি পুনরায় উত্থাপন করেন। তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 598 নম্বর প্রস্তাব মেনে চলারও প্রতিশ্রুতি দেন। ইরাকি শাসকের প্রস্তাব অনুযায়ী মে মাস থেকে 1990 সালের সেপ্টেম্বর মাসের শেষ পর্যন্ত জেনেভায় ইরান ও ইরাকের মধ্যে রুদ্ধতার বৈঠক চলতে থাকে। এ আলোচনা চলার সময় দুদেশের প্রেসিডেন্টরা পরস্পরকে চিঠি পাঠাতেন ও তার জবাব দিতেন। প্রতিটি চিঠিতে এক ধাপ করে অগ্রগতি অর্জিত হতো। ইরান এক একটি চিঠিতে এক এক ধাপ অগ্রসর হতো আর সাদ্দাম এক এক ধাপ পেছনে সরে যেতেন। একসময় বোঝা গেল সাদ্দাম ইরাক ইরান উত্তেজনা প্রশমন করে অন্য কোনো পরিকল্পনা বাস্তবায়ন করতে চান এবং তা করতে চান দ্রুততম সময়ের মধ্যে, আর ওই পরিকল্পনা ছিল কুয়েত দখল করা।
1990 সালের 2 আগস্ট ইরাকি বাহিনী ভোর 2টা থেকে শুরু করে সকাল 8টার মধ্যে অর্থাৎ মাত্র 6 ঘন্টার ব্যবধানে কুয়েত দখল করে। এর মাধ্যমে গত কয়েক দশকের মধ্যে মধ্যপ্রাচ্য অঞ্চলের অন্যতম প্রভাবশালী একটি ঘটনার বীজ বপন করা হয়। ইরাক রাতের অন্ধকারে কোনো ঘোষণা ছাড়াই 95,000 সেনাকে কুয়েতের ভেতর ঢুকিয়ে দেয় এবং কুয়েতি জনগণ সকালে ঘুম থেকে জেগে দেখে তাদের দেশ বেদখল হয়ে গেছে। ইরাকি বাহিনীর মোকাবেলায় কুয়েতের সর্বসাকুল্যে 20,000 সৈন্য কোনো ধরনের প্রতিরোধ গড়ে তোলার চেষ্টাই করেনি। ইরাক কুয়েতকে নিজের একটি প্রদেশ হিসেবে ঘোষণা করে এবং কয়েকটি দ্বীপসহ দেশটির 17,000 বর্গ কিলোমিটার ভূমি ও 250 কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকত নিজের অন্তর্ভুক্ত করে নেয়। এর ফলে ভূ রাজনৈতিক দিক দিয়ে ইরাকের অবস্থান শক্তিশালী হয় এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরাকের প্রভাব বৃদ্ধি পায়।
¶¶ এছাড়া সে সময় কুয়েতের 10,900 কোটি ব্যারেল তেলের ভাণ্ডারকে হিসাব করে ইরাক মধ্যপ্রাচ্যের সবচেয়ে ধনী দেশে পরিণত হয়। ইরাকের এই আগ্রাসনের নিন্দা জানিয়ে ইরান এই সংঘাতে নিজেকে নিরপেক্ষ ঘোষণা করে প্রতিবেশী একটি দেশ দখলের ইরাকি এই তৎপরতা সমর্থন করা ইরানের পক্ষে সম্ভব ছিল না। ইরানের উপর ইরাকের আগ্রাসনের সময় কুয়েত বাগদাদকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছিল, কিন্তু তা সত্ত্বেও ইরান এবার প্রতিশোধ নিতে চায়নি। এমনকি ইরাক কুয়েতে আগ্রাসন চালালে বহু কুয়েতি নাগরিক পালিয়ে ইরানে আশ্রয় গ্রহণ করে।
ইরাকি শাসক সাদ্দাম তার আগের দুটি চিঠির জবাব তখনও পাননি, কিন্তু তারপরও তিনি কুয়েত দখলের পরদিন 1990 সালের 3 আগস্ট ইরানের প্রেসিডেন্টকে আরেকটি চিঠি লেখেন, যাতে বলা হয় তেহরানের সঙ্গে পরিপূর্ণ শান্তি স্থাপনে বাগদাদ বদ্ধপরিকর এবং এ ব্যাপারে ইরাক সরকার ইরানের বক্তব্য শুনতে আগ্রহী। সাদ্দামের এই চিঠি থেকে বোঝা যায় কুয়েত দখল করে তিনি যখন বিপদে পড়েছেন তখন ইরান যাতে এই সুযোগে প্রতিশোধ গ্রহণ না করে সেজন্য তিনি ইরানকে যে কোনো কিছু দিয়ে দিতে রাজি আছেন। তো শ্রোতা বন্ধুরা, ইরাক ইরান যুদ্ধের ইতিহাস শীর্ষক ধারাবাহিকের আজকের সময় ফুরিয়ে এসেছে। আগামী আসরে আমরা সাদ্দামের এই তৃতীয় চিঠির জবাবে ইরান বাগদাদকে কি জানিয়েছিল সে সম্পর্কে শুনব। সে আসরেও আপনাদের সঙ্গ পাওয়ার আশা রাখছি।
ধারাবাহিক আলোচনাটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। পাশ্চাত্যের সঙ্গে ভিয়েনা সংলাপে ইরান নিজের রেড লাইনগুলো অতিক্রম করবে না, ল্যাভরভের সঙ্গে টেলিফোন আলাপে জানালেন আব্দুল্লাহিয়ান। ইউক্রেনে রুশ সামরিক অভিযানের 3 দিনের মাথায় রাজধানী কিয়েভে প্রবেশ করেছে রাশিয়ার সেনাবাহিনী, নগরীর রাস্তা রাস্তায় চলছে লড়াই। ইউক্রেনে সামরিক অভ্যুত্থান চালানোর আহ্বান পুতিনের, মস্কোর ইউক্রেন অভিযানের নিন্দায় নিরাপত্তা পরিষদের প্রস্তাবে ভেটো দিল রাশিয়া। আমেরিকার উপর নির্ভর করে ভুল করেছে ইউক্রেন, ওয়াশিংটন কিয়েভকে উস্কে দিয়ে কেটে পড়েছে, মন্তব্য লেবাননের হিজবুল্লাহ নেতার। শ্রোতাবন্ধুরা, আপনারা ভালো ও সুস্থ থাকুন এই কামনা করে এবং আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফুর রহমান এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।